এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 28 অক্টোবর, 12 কার্তিক এবং ফার্সি 6 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান জমা থাকে, ফলে দিনের অন্য যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদ 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সিরিয়ায় ইসরায়েলি হামলা জোরদার হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এরপর বাংলাদেশে ভোগ্যপণ্যের ঊর্ধ্বমূল্যের ফলে আমদানিকারক ও ডিলারদের মনিটরিং নিশ্চিত করার জন্য ক্যাবের আহ্বান সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শিরাজ শহরে পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ। জুমার খতিব বললেন সাম্রাজ্যবাদীদের কাছ থেকে এর প্রতিশোধ নেওয়া হবে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন ইরানে সাম্প্রতিক সহিংসতায় উস্কানিদাতারাই শিরাজ শহরের মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে। জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ভারতের কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে বলে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হুসেইন। ইরানের শিরাজে হজরত আহমদ বিন মুসা আলাহিসাল্লামের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ দেশজুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পরপরই মুসল্লিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা ইসলামী প্রজাতন্ত্রী ব্যবস্থার প্রতি সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শত্রুদের হুঁশিয়ারি দেন। এ সময় তারা দখলদার ইসরায়েল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দেন। একই সঙ্গে তারা সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তাদের নিন্দা জানান। ইরানের টিভি চ্যানেলগুলো থেকে আজকের বিক্ষোভের চিত্র সম্প্রচার করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে রাজধানী তেহরান, সিরাজ, মাশহাদ, কোম ও তাবরিজ শহর সহ দেশের সর্বত্র বিক্ষোভ মিছিলে জনতার ঢল নেমেছে। সেখানে সব শ্রেণীর মানুষের উপস্থিতি রয়েছে। আজকের বিক্ষোভ সমাবেশ উপলক্ষে ইরানের ইসলামী প্রচার বিষয়ক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলেছে সিরাজে হামলার ঘটনার মূল হোতা হচ্ছে আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল ও এই অঞ্চলে তাদের অনুগত কিছু শাসক গোষ্ঠী তথা বিশ্ব সাম্রাজ্যবাদ। নিশ্চিতভাবেই তারা এই অপরাধের জন্য মারাত্মক শাস্তির সম্মুখীন হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবরী বলেছেন সিরাজে পবিত্র মাজারে হামলার সঙ্গে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি জড়িত, তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন। জুমার নামাজের খতিব আরও বলেন সিরাজে হজরত আহমদ বিন মুসা আলাহিসাল্লামের মাজারে হামলার ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। সেখানে ইবাদতরত অবস্থায় মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তারা সেখানে জিয়ারত করছিলেন। হাজ আলী আকবরী বলেন বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি দুটি উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এর একটি হল ইরানিদের প্রকৃত পরিচিতি বিনষ্ট করা এবং অপরটি হল ইরানে অনিরাপত্তা সৃষ্টি করা। তিনি এ সময় ইরানের সর্বোচ্চ নেতার শোক বার্তার একাংশ তুলে ধরে বলেন হৃদয় বিদারক এই ঘটনার হোতা বা হোতারা চিহ্নিতভাবে শাস্তি নিশ্চিতভাবে শাস্তি পাবে, কিন্তু এসব বিপর্যয়ের উৎস উদ্ঘাটন এবং এগুলোর বিরুদ্ধে দৃঢ় ও বিজ্ঞচিত পদক্ষেপ গ্রহণ ছাড়া প্রিয়জনদের কষ্ট এবং আহলে বাইত আলাইহিসসালামের মাজারের অপমানের ক্ষতিপূরণ হবে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানে সাম্প্রতিক নৈরাজ্য ও সহিংসতায় যারা উস্কানি দিয়েছে তারাই শিরাজ শহরের পবিত্র মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে। ওই হামলার নিন্দা ও হতাহতদের পরিবার পরিজনের প্রতি সান্ত্বনা জানিয়ে গতকাল সন্ধ্যায় হাসান নাসরুল্লাহ বলেন, শিরাজ শহরে তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের এই হামলার মধ্য দিয়ে আবারও তাদের চরমপন্থী অপরাধকামী মতাদর্শ পরিষ্কার হয়েছে, যার প্রতি আমেরিকার সর্বাত্মক সমর্থন রয়েছে। হাসান নাসরুল্লাহ বলেন, দায়েশ বা আইএস এই মুহূর্তে মার্কিন প্রশাসনের স্বার্থ দেখার জন্য আফগানিস্তানে কাজ করছে, আফগানিস্তানের জনগণকে হত্যা করছে এবং ইরান ও প্রতিবেশী দেশগুলোতে একই কাজ করে চলেছে। হাসান নাসরুল্লাহ বলেন, ক্রিমিনাল অপারেশনের কমান্ড সেন্টারের নেতৃত্ব দিচ্ছে ওয়াশিংটন। আমেরিকা তার নিজের স্বার্থে নিজের সমর্থক শ্রেণীকে ইরানের সহিংসতায় লেলিয়ে দিয়েছে। গত বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে হজরত আহমদ বিন মুসা আলাহিসাল্লামের পবিত্র মাজারে দায়েশ বা আইএসের এক সন্ত্রাসীর বন্দুক হামলায় দুই শিশুসহ 15 জন জিয়ারতকারী শহীদ ও 30 জন আহত হয়েছেন। এদিকে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ শহরে হজরত আহমদ বিন মুসা আলাহিসাল্লামের মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ এই টুইটার বার্তায় বলেছেন, আমরা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। তিনি আরও বলেছেন, আফগানিস্তানের সরকারও এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছে। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানেও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস বহুবার হামলা চালিয়ে অনেক নিরাপরাধ মানুষকে হত্যা করেছে। আইএস গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্ম এবং মুসলমানদের শত্রু। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্ব চোরদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির তিনটা সমাবেশ দেখেই নাকি সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে শুক্রবার সকালে নিজ বাসভবনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশে 10 লাখের টার্গেট করে 1 লাখ লোকও জমায়েত হয়নি, আবার কোথাও 5 লাখ টার্গেট করেও 50,000 লোকের সমাগম করতে পারেনি তারা। তবে আগামীকাল থেকে বিএনপি দেখবে জনসমুদ্র কাকে বলে।
আমাদের কাপাকাপি কি আছে, কোথাও 10 লাখ টার্গেট করেছেন 1 লাখও হয়নি, 5 লাখ টার্গেট করেছেন 1 লাখের অর্ধেকও হয়নি, এই তো সমাবেশের চেহারা। জনসমাগম কাকে বলে বিএনপিকে আগামীকাল থেকে আমরা বুঝিয়ে দিতে শুরু করব। খেলা হবে বলেছি, যারা 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে চায় তাদের বিরুদ্ধে খেলা হবে।
এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্ব চোরদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন। সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি তো দেশকে দুর্নীতির মাধ্যমে পরপর 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছিল, অর্থাৎ তারা বিশ্ব চোর উপাধি পেয়েছিল। বিশ্ব চোরদের মুখপাত্র হচ্ছেন, শুনতে খারাপ লাগলো, বাস্তবতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশ্ব চোরদের বড় গলা।
হাসান মাহমুদ বলেন, বিএনপির শেষ সময় 2006 সালে রিজার্ভ ছিল $3.46 বিলিয়ন, অর্থাৎ 3.5 বিলিয়নেরও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেটিকে 44 বিলিয়নে উন্নীত করেছে। এখন বিশ্ব পরিস্থিতি, নানা ধরনের বিনিয়োগ এবং রিজার্ভ থেকে টাকা নিয়ে বিশেষ তহবিল গঠনের কারণে তা 37 বিলিয়নে নেমে গেছে। পরেও বিএনপির সময়ের তুলনায় 12 গুণ বেশি রিজার্ভ রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতের কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি আজ ওই মন্তব্য করেন। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতের কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি আজ শুক্রবার ওই মন্তব্য করেন। তৃণমূলের বক্তব্য, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় কিন্তু কেন্দ্রীয় সরকার ওই বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। হরিয়ানার সুরজকুণ্ডে 27 ও 28 অক্টোবর দুদিন ধরে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে ওই কর্মসূচিতে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, 2024 সালের মধ্যে সমস্ত রাজ্যে জাতীয় তদন্ত সংস্থা এনআইএর শাখা কার্যালয় খোলা হবে। তিনি বলেন, সরকার এই সংস্থাটিকে একটি ফেডারেল অপরাধ তদন্তকারী সংস্থা করতে চায়। এ প্রসঙ্গে আজ তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি বলেন,
ভারতীয় জনতা পার্টির স্বভাবসিদ্ধ আরো একবার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর কুঠোরাঘাত। আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, অথচ রাজ্যের সাথে আলোচনা না করে এর আগেও আমরা দেখেছি বিএসএফ এর জুরিসডিকশন বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে আজকে আমরা দেখলাম তারা এনআইএ নিয়ে কথা বলছে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। বিগত কয়েক বছরে 20টা রাজনৈতিক দল বিজেপি পক্ষ থেকে সরে যাওয়ায় এখন সিবিআই, ইডি, এনআইএ, ইনকামট্যাক্স এই ধরনের সেন্ট্রাল এজেন্সি ছাড়া তাদের কাছে কোন পলিটিক্যাল টুল নেই। তাই তারা এর মধ্যে দিয়ে রাজ্যগুলোর উপর নিজের কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করছে,
বলছিলেন শান্তনু সেন। অন্যদিকে আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আইন শৃঙ্খলার বিষয়টি এখন একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ অপরাধ আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক হয়ে উঠেছে। সীমান্তপার থেকে আসা সন্ত্রাস এবং অপরাধ চক্রের প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী রাজ্য এবং কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ের প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। লেবানন এবং ইহুদিবাদী ইসরায়েল শেষ পর্যন্ত সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তিতে সই করেছে। এই চুক্তির ফলে লেবানন তার দক্ষিণে সমুদ্রসীমা নির্ধারণ করতে পারবে। চুক্তির বিষয়ে চূড়ান্তভাবে কাগজপত্র জাতিসংঘের কাছে উপস্থাপন করা হয়, যা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার দীর্ঘপথ পাড়ি দিয়ে সম্পন্ন হয়েছে। চুক্তি সইয়ের পর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি লেবানন সরকার, জনগণ ও প্রতিরোধকামী শক্তির জন্য বিজয়। একই সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদেরকে তিনি উচ্চ সতর্কতায় থাকার আহ্বান জানিয়েছেন। চুক্তি সইয়ের পর লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই চুক্তির ফলে লেবানন এখন তেল রপ্তানিকারক দেশে পরিণত হবে। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, সমুদ্রসীমা সংক্রান্ত এই চুক্তির রাজনৈতিক বিষয়, এর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি। যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার ব্যাপারে পশ্চিমা তৎপরতার নিন্দা ও সমালোচনা করে বলেন, তারা রক্তক্ষয়ী ভূরাজনৈতিক খেলায় মত্ত। গতকাল ভলদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন একথা বলেন। তিনি পরিষ্কার করে বলেন, ইউক্রেনের সামরিক অভিযানের ব্যাপারে তার মধ্যে কোনো রকমের দুঃখবোধ নেই। পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা ঐতিহাসিক একটি প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছি। সামনের সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক, আনপ্রেডিক্টেবল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক অপেক্ষা করছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল এক মাস বিরতির পর গতকাল আবারও এক সপ্তাহের কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ায় হঠাৎ করে ইসরায়েলি হামলা বৃদ্ধির কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইহুদিবাদী ইসরায়েল এক মাস বিরতির পর গতকাল আবারও এক সপ্তাহের কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলতি বছর এটা সিরিয়ায় ইসরায়েলের 28 দফা হামলা। এ অবস্থায় ইসরায়েলের সাম্প্রতিক এসব হামলার লক্ষ্য উদ্দেশ্য কি এবং এর পরিণতি বা কি হবে সেটাই এখন প্রশ্ন। সিরিয়ায় সম্প্রতি ইসরায়েলি হামলা বৃদ্ধির সাথে ইসরায়েলে আসন্ন নির্বাচনের একটি সম্পর্ক রয়েছে। আগামী 1 নভেম্বর গত 3.5 বছরের মধ্যে পঞ্চম দফায় ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় ইসরায়েলি সমাজে উগ্রবাদকে আরও শক্তিশালী করার জন্য ইয়ের লাপিদের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার আবারও নির্বাচনে জেতার এবং প্রধানমন্ত্রীর শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরার জন্য নিজেদের কট্টরপন্থী হিসেবে তুলে ধরতে চাইছে, যাতে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে পিছনে ফেলে রাখা যায়। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের সাবেক রাষ্ট্রনায়কদের মতো বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদও মনে করেন, ফিলিস্তিনিদের হত্যা করে এবং সিরিয়ার মতো দেশগুলোতে আগ্রাসন চালিয়ে আসন্ন নির্বাচনে জিততে পারবেন। এছাড়া সম্প্রতি ইসরায়েল হিজবুল্লার শর্ত মেনে নিয়ে লেবাননের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণ চুক্তিতে সই করতে বাধ্য হয়েছে। নেতানিয়াহু নির্বাচনে জেতার জন্য এই চুক্তির বিষয়টিকে সরকার বিরোধী প্রচারণার কাজে ব্যবহারের চেষ্টা করছে। এ অবস্থায় সরকারও জনসমর্থন ধরে রাখার জন্য ফিলিস্তিন ও সিরিয়ায় হামলা জোরদার করেছে। সিরিয়ায় ইসরায়েলি হামলা বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে হামাস ও সিরিয়ার মধ্যকার ঐক্য। ইসরায়েল এ কারণে চিন্তিত যে ফিলিস্তিনের সংগ্রামী দল ও সিরিয়ার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হলে তা হবে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর। এ কারণে তারা সিরিয়া হামলা জোরদার করেছে। আরেকটি বিষয় হচ্ছে, লেবানন থেকে সিরিয়ান শরণার্থীদের দেশে ফেরার কাজ শুরু হয়েছে। এছাড়া সিরিয়া সরকার যুদ্ধ অবসানের জন্য জাতীয় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু ইসরায়েল চায় না সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি তৈরি হোক এবং শরণার্থীরা নিজ দেশে ফিরে যাক। এছাড়া আমেরিকা ও ন্যাটোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলও রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তখন থেকেই এ আশঙ্কা করা হচ্ছিল, মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব রাশিয়াকে বিপদে ফেলার জন্য ইসরায়েল সিরিয়ায় হামলা জোরদার করতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশে ইতিমধ্যে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশে ইতিমধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে চোখ রাঙাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এক এক সময়ে এক এক অজুহাত তুলে বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। দেশের বিভিন্ন বাজারে আবারও বেড়েছে চাল, ডাল, মুরগির মাংস ও ডিমের দাম।
মোটা চালের দাম একটু বাড়ছে,
কিন্তু মিনিগেটের দামটা কমার কথা, কিন্তু তাও কমে নাই।
মসুর বলেন, মুগ বলেন, সবকিছুর ডালের দামই বাড়ছে। আবার
ফিরের যে দামটা, সেটা দামটা অনেক বেড়ে গেছে। সব মিলে আসলে দেখা যাচ্ছে যে পোল্ট্রির মুরগিরও দাম বৃদ্ধি পেয়েছে।
চিনির বাজার নিয়ন্ত্রণে সরকার দাম বেঁধে দিলেও সরেজমিনে গিয়ে দেখা যায় বাজারে চিনি পাচ্ছেন না ক্রেতারা। রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারে কথা হয় বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে। রেডিও তেহরানকে তারা জানিয়েছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া।
চিনি চাচ্ছিলাম, উনি বললো চিনি নাই, আপু কতটুকু নিবেন?
মানে চিনির অবস্থাই খারাপ, চিনি তো বাজারেই নাই।
অনেক সময় বেশি দাম দিয়ে আনি, আসলে বেচতে গেলে আমাদের ভয়ভীতির ভিতরে আমরা আছি।
আবার সিলিবো দিব না, যেন আমরা চিনি বিক্রি করি না বর্তমানে।
সরকার বর্ধিত একটা রেট দিছে, ওই রেটে যারা ডিলার তারা চিনি আনতে পারতেছে না।
তোগুলি দোকান কোথাও ট্রাই করে চিনি পাওয়া যাচ্ছে না, চিনির সংকট তৈরি হয়ে গেছে। কারণ ওরা বলতেছে যে ডিলারদের কাছ থেকে তারা আনতে পারতেছে না নির্ধারিত দামে, সরকার নির্ধারিত দামে।
কষ্ট লাগবে দেশের নিম্ন আয়ের প্রায় 1 কোটি মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। কিন্তু সরকারের এই সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট নাজির হোসাইন।
আমাদের হিসাবে 5 কোটির উপরে কিন্তু এখন মানে কষ্টে আছে এরকম মানুষের সংখ্যা। তো এই জন্য কিন্তু আসলে এই কার্যক্রমটাকে আর একটু ব্যাপ্তি বাড়ানোর দরকার।
রেডিও তেহরানকে তিনি বলেন, ব্যবসায়ীদের কাছে জিম্মি হলে চলবে না, তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
আমাদের এখানে বাধা তদারকি যেটা হয় এটা হলো মানে খুচরা করছে, তো আর দুইটা পক্ষ কিন্তু এখান থেকে আওতার বাইরে থাকে। এই কারসাজির পিছনে তাদেরও কিন্তু মানে অনেক ধরনের ভূমিকা থাকে, রেগুলার বেসিসে এগুলো আসলে মনিটরিংটা হওয়া দরকার।
এ ব্যাপারে সরকারের কার্যকর কঠোর উদ্যোগই কেবল পারে জনগণকে হয়রানি ও দুর্ভোগ থেকে মুক্তি দিতে, এমন মন্তব্য বাজার বিশ্লেষক নাজির হোসাইনের। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। শিরাজ শহরে পবিত্র মাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইরান জুড়ে বিক্ষোভ। জুমার খতিব বললেন, সাম্রাজ্যবাদীদের কাছ থেকে এর প্রতিশোধ নেওয়া হবে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, ইরানে সাম্প্রতিক সহিংসতায় উস্কানিদাতারাই শিরাজ শহরের মাজারে সন্ত্রাসী হামলা চালিয়েছে। জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হেনেছে বলে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Nga Teherani, zëri i Republikës Islamike të Iranit.